এক এক করে এক এক করে শিবিরের দশ দিন পূর্ণ হয়েছে, শিবির সমাপ্তির সময় এসেছে, এই মহান ধর্মযজ্ঞের পূর্ণাহুতির সময় এসেছে। যখন কাজ শুরু করা হয়েছিল তখন সকলে আত্মসমর্পণ করেছিল, সেটা খুবই জরুরি ছিল। আত্মসমর্পণ না করলে এ বিদ্যাকে ভালো করে পরীক্ষা করে দেখা যায় না, এর সঙ্গে পুরোপুরি ন্যায় করা যায় না, এই জন্য আত্মসমর্পণ আবশ্যক ছিল। সকলেই অত্যন্ত সমর্পিতভাবে কাজ করেছে। এই দশ দিন পর্যন্ত ভারতের পুরাতন বিদ্যাকে নিজে পরীক্ষা করে দেখে নিয়েছে। দশ দিন পূর্ণ হলো, আত্মসমর্পণ দশ দিনের জন্য ছিল, এখন সকলেই স্বাধীন, স্বতন্ত্র, স্বাধীন। ধর্ম যখন শুদ্ধ হয় তা আমাকে স্বাধীন করে, পরাধীন নয়, তা আমাকে স্বতন্ত্র করে, পরতন্ত্র নয়। আত্মা হি আত্মানো নাথ, আমি নিজে নিজের মালিক হয়ে যাই। দশ দিন এই পরীক্ষা করার জন্য সমর্পণ করা হয়েছিল। এখন বাড়ি ফিরে শান্তিতে চিন্তাভাবনা করে দেখবেন ভাই, যে বিদ্যা পরীক্ষা করে দেখলেন সে বিদ্যা কীরকম, কতটা যুক্তিসঙ্গত। যেটা আমার সামান্য বুদ্ধিতে উচিত বলে মনে হয় না তাকে কোনো বিজ্ঞ ব্যক্তি কী করে স্বীকার করবেন। তো এটা কষ্টিপাথরে ঘষে দেখবেন বুদ্ধিসঙ্গত কি না, তর্কসঙ্গত কি না। কোনো অন্ধবিশ্বাসের সঙ্গে আমাদের মানতে বলা হচ্ছে না তো। এটা ঠিক হলে বিজ্ঞ ব্যক্তি তা স্বীকার করবেন, কিন্তু ওটাই একমাত্র কষ্টিপাথর নয়, আরও এক কষ্টিপাথর আছে। কেবল বুদ্ধি দিয়ে তর্কের সাহায্যে আমি যদি কোনো কিছু স্বীকার করে নিই তো বুদ্ধির তো একটা সীমা আছে, তর্কেরও একটা সীমা আছে। আজ বুদ্ধির দ্বারা তর্কের দ্বারা কোনো কিছু খুব সঙ্গত মনে হচ্ছে, হতে পারে আগামীকাল সেটা অসঙ্গত মনে হতে পারে। তো কেবল একটা কষ্টিপাথরে নয়, আরও একটা কষ্টিপাথরে দেখতে হবে। যা শেখা হলো তা আমি ধারণ করলে সত্যি সত্যি কি আমার কল্যাণ হবে, তাতে কি আমার সত্যি সত্যি মঙ্গল সাধিত হবে? এটা যতই তর্কসঙ্গত হোক না কেন, কিন্তু ওতে আমার কোনো লাভ হয় না, আমার মঙ্গল হয় না, তো সেটা আমার কি কাজের? তো একে দ্বিতীয় কষ্টিপাথরে দেখতে হয়। কেবল তাই নয়, আরও এক কষ্টিপাথর আছে, এটা ধারণ করলে অন্য কোনো প্রাণীর ক্ষতি তো হচ্ছে না, অন্য কোনো প্রাণীর অমঙ্গল তো হবে না। এই তিন কষ্টিপাথরে দেখে নেওয়া হয়েছে যে যা শেখা হলো তা যুক্তিসঙ্গত, বুদ্ধিসঙ্গত আর তর্কসঙ্গত, আর তা ধারণ করা হলে আমার মঙ্গলও হবে, অপরের কল্যাণও হবে। তাহলেই বিজ্ঞ ব্যক্তি ধারণ করবেন, স্বীকার করবেনই, ভালোভাবেই স্বীকার করবেন। আর যদি সত্য সত্যই বিজ্ঞ হবেন তো কেবল বুদ্ধিস্তরে স্বীকার করে বসে থাকবেন না, কেবল শ্রদ্ধা স্তরে স্বীকার করে বসে থাকবেন না, বাস্তবিকতা স্তরে স্বীকার করবেন। কেবল বাস্তবিকতা স্তরে স্বীকার করলেই ধর্ম ধর্ম হয়, তবে এটা বলা যাবে যে ধর্ম ধারণ করেছি আর তার কল্যাণকারী লাভ হচ্ছে। কেবল সিদ্ধান্তের স্তরে স্বীকার করে নেবে আর তা ধারণ করবে না তো কিছু লাভ হবে না। ধর্মের যে এই ব্যবহারিক দিক, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, তাই হলো মঙ্গলজনক, এতেই লাভ হয়। এখানে দশ দিন থেকে তাই শেখা হলো। কেবল ধর্মের সিদ্ধান্তের দিক শেখার হলে তো দশ দিন ধর্মের কারাবাসে এসে বন্দী থাকার দরকার হতো না, কোনো বাইরের হলে এই প্রবচন শোনা যেত, বুদ্ধি স্তরে তা বুঝে নেওয়া যেত, কোনো গ্রন্থ পাঠ করা যেত, কোনো শাস্ত্র পাঠ করা যেত আর তা বুঝে নেওয়া যেত। এখানে কেন আসা হলো? দশ দিন ধরে ধর্মের ব্যবহারিক দিক শিখতে আসা, এর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট কীভাবে প্র্যাকটিস করা যায়, কি করে শীল পালন করা যায়, সত্যি সত্যি শীল পালন করতে হবে, শুধু উপদেশ নয়। দশ দিন করা হলো না, মনকে সত্যি সত্যি বশ করতে হবে, এটাও খালি কোনো উপদেশ নয়। উপদেশ তো অনেক শোনা হয়েছে, নিজের মনের মালিক হতে হবে, মনের গোলাম নয়। মনের গোলাম হলে বড় দুঃখী হয়ে থাকবে, মালিক হয়ে যাবে তো দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। এ তো উপদেশের কথা, ভালো কথা, কিন্তু কি করে মালিক হব তা তো কখনোই শিখলেই না। তো একটা সুযোগ পাওয়া গেল যে কি করে নিজের মনের মালিক হওয়া যায়। দশ দিনেই মালিক হতে লাগলে না, এ তো এতদিন আমাকে নাচাতো আর এখন আমি একে নাচাচ্ছি। ওখানে যাও, তুমি ওখানে যাও, এখন মাথাতে যাও, এখন কাঁধে যাও, এখন হাতে যাও, এখন পায়ে যাও, যেখানে যেখানে বলছি সেখানে সেখানে তাকে যেতে হচ্ছে। আমার গোলাম হয়েছে না? হচ্ছে, কিছু কিছু হচ্ছে। কথা পাল্টে গেল, আমি তো গোলাম ছিলাম, এখন সে গোলাম হতে থাকলো। তো এটা প্র্যাকটিস করা হয়েছে, তাই না হয়েছে? আরও কত উপদেশ শোনা যেত, মনকে নির্মল করো, মনকে নির্মল রাখতে হবে, বীতরাগ হতে হবে, বীতদ্বেষ হতে হবে, বীতমোহ হতে হবে, অনাসক্ত হতে হবে। উপদেশ তো শুনেই এসেছি, কি করে তা হব কেউ তো শেখায়নি, কি করে হবে? আমি নিজে কখনো এর অভ্যাস করিনি। কথা তো বড় ভালো লাগে যে আসক্তি হবে, দেশ হবে তো দুঃখে কাটাতে হবে, গাঁট বাঁধা হবে, টেনশন হবে, সুখ আসবে কোথা থেকে, শান্তি কোথা থেকে আসবে? আসক্তি থাকলে ব্যাকুল হয়ে যাবে, বন্ধন বাঁধবে। শান্তি কোথা থেকে আসবে, সুখ কোথা থেকে আসবে? কথা তো খুবই ঠিক, ওটাই তো ধর্মের কথা, কিন্তু অনাসক্ত হব কি করে? কি করে আসক্তির বাঁধন ছিঁড়ব, আসক্তির স্বভাব দূর করব, কি করে দেশের স্বভাব দূর করব? আর তা তো কেবল উপরের স্তরের মন পর্যন্ত নয়, অন্তর্মনের গভীর পর্যন্ত, যেখানে তার স্বভাব হয়ে গেছে, প্রতিক্ষণ যেখানে আসক্তির জন্ম হচ্ছে, দেশের জন্ম হচ্ছে, তার এরকম স্বভাব হয়ে গেছে, ওই স্বভাব কি করে ভাঙব? দশ দিন ধরে এ কাজ করে দেখা হলো না? দশ দিন ভোর 4:30-4:30 থেকে রাত 9:30-9:30 পর্যন্ত ধর্মের ব্যবহারিক দিকই প্র্যাকটিস করা হয়েছে, ব্যবহারিক দিকের অভ্যাসও করা হয়েছে। প্রতিদিন সন্ধেবেলা 1.5 ঘন্টা ধর্মচর্চা হয়েছে, হওয়া আবশ্যক ছিল, কেননা ধর্মের গঙ্গার কাছে মানুষ আসে, ভিন্ন ভিন্ন পরম্পরার মানুষ আসে, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোক আসে, ভিন্ন ভিন্ন বিশ্বাসের, ভিন্ন ভিন্ন দার্শনিক মান্যতার লোক আসে। তো মনে কিছু আশঙ্কা থাকে, এটা ঠিক, আমার এটা ঠিক, এটা কীরকম, এ কথা তো এতে আসেই না, আমার সে কথা তো এলো না, আমার অমুক বিষয় তো এলো না, এরকম আশঙ্কা হওয়া স্বাভাবিক। আসলে নিজের নিজের বিশ্বাসের অনেক মোটা মোটা প্রলেপ লাগিয়ে আসে সকলে। এরকম শঙ্কা থাকলে কি করে কাজ করবে, বার বার সমস্যা দেখা দেবে। তো এই সমস্ত সমস্যা দূর করার জন্য, এই মার্গের প্রতি কোনো শঙ্কা থাকলে তা দূর করার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলার প্রবচন, ধর্মের প্রবচন, যে কাজ করা হচ্ছে তা স্পষ্ট করার জন্য, কিভাবে করব, এরকমই কেন করব, অন্য কোনো রকম কেন করব না, এটা স্পষ্ট হওয়া দরকার, তাহলে কাজ ঠিক মতো করবে। ব্যাস, ওই জন্যেই প্রতিদিন সন্ধ্যায় ধর্মচর্চা করা হয়েছে, কোনো সম্প্রদায় বিশেষের মাহাত্ম প্রতিষ্ঠার জন্য নয়, তাহলে সেটা ধর্ম নয়, কোনো দার্শনিক বিশ্বাসের মাহাত্ম প্রতিষ্ঠার জন্য নয়, তাহলে সেটা ধর্ম নয়। এই সাধনা কীরকম, যা সার্বজনীন ধর্ম, সর্বদেশের ধর্ম, সর্বকালের ধর্ম, যা সনাতন ধর্ম, তারই অভ্যাস করা হয়েছে। তো একে সনাতন ধর্ম বলে কি করে মানবে, একে সার্বজনীন রূপে কি করে মানবে, এটা বুঝতে হবে। সম্প্রদায়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটা ভালো করে বোঝার জন্যই প্রতিদিন সন্ধ্যার প্রবচন, ধর্মের ব্যবহারিক দিক স্পষ্ট করার জন্য প্রবচন। কিন্তু যখন ধর্মের কোনো দিক স্পষ্ট করতে হয়, সেখানে কোনো সিদ্ধান্তের বিষয়ও এসে যায়, সিদ্ধান্তের পক্ষ ওঠে। যেখানে সিদ্ধান্তের বিষয় ওঠে, সেটা এই জন্য যাতে ব্যবহারিক দিক আরও বেশি স্পষ্ট হয়ে যায়, থিওরি প্র্যাকটিসকে স্পষ্ট করার জন্য। কিন্তু থিওরি যেখানে আসে, যেখানে সিদ্ধান্তের বিষয়ও আসে, হতে পারে কারো কারো মনে হতে পারে এটা ঠিক নয়, এ কথাটা তো ঠিক নয়, আমার পরম্পরার সঙ্গে মেলে না, আর বেচারা যতটা বুদ্ধি আছে তা দিয়ে বোঝে যে আমার বুদ্ধির সঙ্গেও মেলে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তো বলছি ভাই, প্রবচনে যে সিদ্ধান্তের কথা আসবে তার মধ্যে যেটা ভালো মনে হবে না তাকে বের করে দাও, যেসব কথা ভালো লাগবে সেগুলো গ্রহণ করো, তাতে বিশেষ ক্ষতি হবে না। এই রাস্তায় এগিয়ে যেতে যেতে যেটা যেটা বার করে দিয়েছিলে যদি বোঝো যে এটাও খুব কল্যাণকারী, তাহলে তাকে স্বীকার করে নেবে। যতটা স্বীকার করার যোগ্য মনে হবে ততটা স্বীকার করো, না লাগলে তাকে বাদ দাও। কিন্তু যা ব্যবহারিক পক্ষ তার মধ্যে বাদ দেওয়ার কিছু নেই। কী বাদ দেবে? ব্যবহারিক পক্ষ কী? শীল সদাচারে জীবনযাপন করতে হবে, যে কোনো পরম্পরার মানুষ হোক না কেন, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো দার্শনিক বিশ্বাস মানুক না কেন, এর কী বিরোধ করবে? শীল সদাচারে জীবনযাপন সকলের জন্যই কল্যাণকারী হয়। ব্যবহারিক পক্ষে আর কী আছে? নিজের মনকে বশ করো, কে বিরোধ বাঁধাবে? কোন পরম্পরা বলবে না মন বশ করতে হবে না? সমস্ত পরম্পরার লোকই বলবে মনকে বশ করো। আর মনকে বশ করতে যে আলম্বন নিয়েছ তা নিঃশ্বাসের, কোনো সম্প্রদায়ের নয়, এটা সার্বজনীন আলম্বন। নিঃশ্বাসের সাহায্যে, শ্বাস তো সকলেরই একরকম, তারই সাহায্যে সাহায্যে মনকে একাগ্র করা শিখেছ, কি বিরোধিতা করবে? আর নিজের প্রজ্ঞা জাগিয়ে অন্তর্মনের গভীর থেকে বিকার দূর করতে হবে, ওটা ব্যবহারিক পক্ষের একটা অঙ্গ। কে কি বিরোধিতা করবে? মনের বিকার দূর করাকে কে খারাপ বলবে? অন্তর্মনের গভীর থেকে বিকার দূর করতে হবে, একে কে খারাপ বলবে? আর সেটাও এমন অবলম্বন দিয়ে যা সার্বজনীন। শরীরে সংবেদনা তো সকলেরই হয়, ব্যাস ওই সংবেদনার সাহায্যে মনের বিকার দূর করার কাজ করা হয়েছে। তো এই শীল, এই সমাধি, ওই প্রজ্ঞা, এসব ধর্মের ব্যবহারিক দিক, এ হলো প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। এতে তো বাদ দেওয়ার কিছুই নেই, এর থেকে কিছু বাদ দিলে লাভ থেকে বঞ্চিত থেকে যাবে। কিন্তু যা সিদ্ধান্তের বিষয় তার থেকে কিছু বাদ দিলে কোনো ক্ষতি নেই, এগিয়ে গিয়ে স্বীকার করে নেবেন। এরকম যারা বলে তারা খুব ভালোবাসার সঙ্গেই বলে, সিদ্ধান্তের বিষয়েও খুব ভালোবাসার সঙ্গে বলে, আরে এগুলো বুঝলে বড় কল্যাণ হবে, বড় মঙ্গল হবে, যা ব্যবহারিক দিক, যাতে এগিয়ে যেতে খুব উৎসাহ পাবে, প্রেরণা জাগবে, এভাবেই বলে। কিন্তু কিছু ভালো না লাগে তো কী করা যাবে, সেটা বাদ দিয়ে দাও। যেভাবে মা তার বাচ্চার জন্য খুব যত্ন করে পায়েস বানায় আর তাকে খেতে দেয়, দুধ খুব ভালো করে জাল দেয়, খুব ভালো বাসমতি চাল, মিষ্টি মেওয়া আর তার থেকেও বেশি ভালোবাসা, খুব চমৎকার পায়েস বানিয়ে বাচ্চাকে দেয়, বাচ্চা মাথা দোলায় আমি খাবো না, আরে কি হলো ভাই খুব ভালো স্বাদের, আমি খাবো না, কি হয়ে গেল, আমার পাত্রে দেওয়া হয়নি যে। তার নিজের পাত্রই বড় আদরের, পায়েস নয়, আমার পাত্রে হতে হবে। পাত্রটা কি? ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের নিজেদের যেসব শব্দাবলী আছে তাতে বড় আসক্তি হয়ে যায়। সব মহাপুরুষ যখন সংসারে আসেন দেখেন যে চারিদিকে মানুষ কত দুঃখী, কতই দুঃখী, তো খুব ভালোবেসে এই দুঃখী মানুষের, এই রোগী মানুষদের ধর্মের ওষুধ বিতরণ করেন, ধর্মের আহার দেন, এই জন্য যে দুঃখ থেকে বের হতে পারবে। তো যখন ধর্মের বিষয় বোঝান ভাষারই প্রয়োগ করতে হয়, তো ওই সমাজের, ওই সময়ের জনতার ভাষা যা হবে সেই ভাষাতেই বোঝাবেন, এই কারণে যে তাতে সকলে বুঝবে। ধীরে ধীরে সময় চলে যায়, যা বোঝানো হয়েছিল তা ধারণ করা তো ছেড়ে দিয়েছে, কিন্তু শব্দ বড় প্রিয় লাগে, শব্দের সঙ্গে আসক্তি হয়ে গেছে। যে কোনো মহাপুরুষের অনুগামী মানুষ সেই মহাপুরুষের বাণীকেই সত্য ঠিক মনে করে আর তাতেই আসক্ত হয়ে যায়। কথা একই, কিন্তু কেউ যদি বলে তোমাকে পঞ্চশীল শেখাবো, তো যেসব মানুষ বৌদ্ধ পরম্পরার তাদের মন বড় খুশি হবে, আরে আমার ধর্ম শেখানো হচ্ছে। আবার কেউ বলবে তোমাকে অনুব্রত শেখাবো, তো যারা জৈন সম্প্রদায়ের তারা খুব খুশি হবে, আরে কি বলছে, আমার জৈন ধর্ম শেখানো হচ্ছে, আর কেউ যদি বলে যম নিয়ম শেখানো হচ্ছে, তো হিন্দু সম্প্রদায়ের লোক বড় খুশি হবে, আমার ধর্ম শেখানো হচ্ছে। কেউ যদি বলে টেন কমান্ডমেন্ট শেখানো হবে, তো খ্রিস্টের অনুগামীরা ওই সম্প্রদায়ের লোকেরা বলবে আমাদের ধর্ম শেখানো হচ্ছে। কেউ পালন করে না, না কোনো পঞ্চশীলওয়ালা পঞ্চশীল পালন করছে, না অনুব্রতওয়ালা অনুব্রত পালন করছে, না যম নিয়মওয়ালা যম নিয়ম পালন করছে, না টেন কমান্ডমেন্টসওয়ালা টেন কমান্ডমেন্টস পালন করছে, তবুও এই শব্দের সঙ্গে কত গভীরভাবে আসক্ত, কত গভীরভাবে আসক্ত। তো এই হলো পাত্র, আমার পাত্রে পায়েস দিলে তবে খাবো। বেচারা মা কি করবে, তাকে তো বাচ্চাকে পায়েস খাওয়াতে হবে, কি করবে? আচ্ছা তোমার পাত্রেই নাও, নাও তোমার শব্দাবলী ব্যবহার করছি, ধর্মের পায়েস তুমি খাও তো, তোমার পাত্রেই দিয়েছি। আবার বাচ্চা মাথা নাড়ছে, আমি খাবো না। আরে এখন তো তোমার পাত্র, তোমার শব্দাবলী, এখন তো খাও না, কি হয়ে গেল? এতে কালো কালো কাঁকড় পড়ে আছে। মা বলছে কালো কালো কাঁকড় নয় রে, ওগুলো এলাচ দানা, এর নিজস্ব স্বাদ আছে, তুই খা তো দেখি। আমি খাবো না, এসব তো কালো কাঁকড়, এসব তো কালো কাঁকড়। বেচারা মা কি করবে, তো এই বলবে আচ্ছা যাকে কালো কাঁকড় ভাবছ তা বার করে ফেলে দাও, বাকিটা তো খাও। যেদিন বুঝতে পারবে যে এরও নিজস্ব স্বাদ আছে সেদিন ও সব খাবে, এখন ওগুলো ফেলে দিয়ে বাকিটা তো খাও। অবুজ বাচ্চা পুরো পায়েস ফেলে দেয়, এতে কালো কালো কাঁকড় ছিল, এতে কালো কাঁকড় ছিল, নিজেরই ক্ষতি করে, তাই না? এভাবে ধর্মের ক্ষেত্রে এসেছ, শুদ্ধ ধর্মের ক্ষেত্রে এসেছ, এখানে শুনেছ সিদ্ধান্তের কথা। যদি কোনোটা কালো কাঁকড়ের মতো মনে হয় তো তা ফেলে দাও, বাকিটা তো খাবে। এটা সিদ্ধান্তের পক্ষের কথা, ব্যবহারিক পক্ষে তো কিছুই ফেলে দেবার নেই। শীল আছে, সমাধি আর প্রজ্ঞা আছে, শীল সমাধি আর প্রজ্ঞা আছে, ধর্ম বড় পরিপূর্ণ। ব্যবহারিক পক্ষের ধর্ম বড় পরিপূর্ণ হয়, ওতে অন্য কিছু জুড়ে দেবার দরকার হয় না, বড় পরিশুদ্ধ হয়, ওর থেকে কিছু ফেলে দেবার দরকার পড়ে না। তো ওটাই ব্যবহারিক পক্ষ, আর ওটাই আমার জন্য প্রমুখ। পশ্চিম দেশে একটা গল্প প্রচলিত আছে, কোনো এক যুবা প্রফেসর অনেক পড়াশোনা করেছে, নিজের নামের পেছনে বর্ণমালার বহু অক্ষর জুড়ে দিয়েছে, এক জাহাজে করে যাচ্ছিল, জীবনের অভিজ্ঞতা তখনও কিছু হয়নি, অনেক পড়াশোনা করেছে, সেই জাহাজে অনেক নাবিক, তাদের একজন নাবিক এক খালাসি, বৃদ্ধ খালাসি, পুরোপুরি নিরক্ষর, সে কখনো কখনো প্রফেসর সাহেবের কেবিনে চলে যায় আর তার কথা শোনে। আরে এত বিদ্বান, এমন পণ্ডিত, অবাক হয়ে তার কথা শোনে। একদিন নানা কথা শুনে চলে যাচ্ছে, তখন প্রফেসর জিজ্ঞাসা করল, ওহে বাপু তুমি জিওলজি পড়েছ? মহারাজ আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, না কোনো স্কুলে গিয়েছি, না কোনো কলেজে গিয়েছি, না জানি লিখতে, না জানি পড়তে, আমি কি পড়ব? আরে তোমার তো জীবনের এক চতুর্থ ভাগই বরবাদ করে দিয়েছ, বুড়ো বড় দুঃখ পেল, বড় উদাস হয়ে গেল, এত বড় বিদ্বান বলছে, সত্য সত্যই আমার জীবনের এক চতুর্থ ভাগ বরবাদ করে ফেলেছি। দ্বিতীয় দিন আবার অনেক পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তার পর প্রফেসর সাহেব জিজ্ঞেস করেছে, আচ্ছা তুমি ওশেনোলজি পড়েছ? ওটা কি মহারাজ? আরে এই সমুদ্রেরও একটা শাস্ত্র আছে, তুমি তা পড়েছ? বলল, না মহারাজ কিছুই পড়িনি। আরে মূর্খ, তোমার অর্ধেক জীবনই নষ্ট করে ফেলেছ, বড় দুঃখের কথা, আমি আমার অর্ধেক জীবনই নষ্ট করে ফেলেছি। তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করল, ওহে তুমি ম্যাট্রিওলজি পড়েছ? ওটা কি মহারাজ? এ তো বড় আজব নাম দেখছি। আরে এই ঋতুর, হাওয়ার, জলের, আবহাওয়া এসবেরও এক শাস্ত্র আছে, পড়েছ? বলল, না মহারাজ কিছুই পড়িনি। আরে তাহলে তো তুমি তোমার জীবনের তিন চতুর্থ অংশ বরবাদ করে ফেলেছ, যে পৃথিবীতে বাস করছো তার শাস্ত্রই পড়নি, যে সমুদ্রে রোজ যাত্রা করছো তার শাস্ত্রও পড়নি, যে হাওয়া জল আবহাওয়া ঋতুতে রোজ তুমি বেঁচে আছো তার শাস্ত্র পড়নি, কোনো কাজের নও তুমি, তিন চতুর্থ অংশর জীবনই নষ্ট করে ফেলেছ, বুড়ো উদাস জীবনের তিন চতুর্থ ভাগই নষ্ট করেছে। আর একদিন বুড়োর পালা এলো, দৌড়তে দৌড়তে এলো, প্রফেসর সাহেব, প্রফেসর সাহেব, আপনি সুইমোলজি পড়েছেন? ওটা কি? আপনি সাঁতার কাটতে শিখেছেন কি না? না ভাই, আমি তো সাঁতার শিখিনি। তো প্রফেসর সাহেব, আপনি আপনার পুরো জীবনটাই নষ্ট করেছেন। এই জাহাজে ধাক্কা লেগেছে আর এটা এখন ডুবে যাবে। ওই যে সামনে পাড় দেখা যাচ্ছে, কিনারা দেখা যাচ্ছে, যে যে সাঁতার জানে তারা তো পৌঁছে যাবে, যারা সাঁতার জানে না তারা তো ডুবে মরবে মহারাজ। আপনি আপনার সারা জীবনটাই নষ্ট করে ফেলেছেন। আরে সারা দুনিয়া লজি পড়বে আর সুইমোলজি পড়বে না, তো এসব লজি কী কাজে লাগবে? ভবসাগর পার হতে হবে না, দুঃখ সাগর পার হতে হবে না। আর সাঁতার জানে না, সাঁতার কাটার শাস্ত্র পড়বে, জলে পা দেবে না। আরে কী রকম পাগলামি, ধর্ম ধারণ করতে শিখবে না, ধর্মের কথা খুব বলবে, সিদ্ধান্তের কথা খুব বলবে, খুব তর্ক করবে, খুব শাস্ত্রপাঠ করবে, কিভাবে ধারণ করবে এটা শিখবে না তো কি পাবে? ধর্ম তো ধারণ করার জন্য। খুব ঠান্ডা লাগছে আর হ্যাঙ্গারে কোট টাঙিয়ে রেখেছ, ঠান্ডায় মরে কুঁকড়ে আছো, কাঁপছ আর বড় বড় কথা বলছ, আমার কাছে এত ভালো কোট রয়েছে, এমন ওয়েস্টেড উলের বানানো কোট, এত গরম, এত ভালো, কি কাজে লাগছে? ওটা পরছ না তো, হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছ। এমনি ধর্ম তো বয়ে আছে না, তুমি তো ধারণ করছো না, তোমার কি কাজে এলো? যতক্ষণ পর্যন্ত না ধারণ করবে ততক্ষণ পর্যন্ত ধর্ম তোমার সামান্য কল্যাণও করবে না। আমার কল্যাণ সেদিন থেকেই শুরু হবে যেদিন থেকে ধর্ম ধারণ করার জন্য পা বাড়াবো। এখানে দশ দিন থেকে ওটাই করা হয়েছে। বুদ্ধিবিলাসের জন্য আসা হয়নি, বাণী বিলাসের জন্য আসা হয়নি, কোনো সিদ্ধান্তকে উঁচু প্রমাণ করার জন্য আসা হয়নি, কোনো সিদ্ধান্তকে ছোট প্রমাণ করার জন্য আসা হয়নি, ধারণ করতে আসা হয়েছে। দশ দিনে আর কত কাজ হবে, সময় খুব কম, ছোট একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। দশ দিন ধরে যা কিছু করা হয়েছে তার অবমূল্যন করছি না, ডিভ্যালুয়েশন করছি না, সেটা খুবই মূল্যবান। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে এটা অনেক লম্বা রাস্তা, এখন মাত্র প্রথম পদক্ষেপ উঠিয়েছ, অনেক দীর্ঘ রাস্তা। কিন্তু ভাই এই প্রথম পদক্ষেপও খুব মূল্যবান। যে ব্যক্তি ঠিক দিকে ঠিক মার্গে প্রথম পদক্ষেপ নিয়েছে তার থেকে এই আশা করা যেতে পারে যে সে দ্বিতীয় পদক্ষেপও নেবে, তৃতীয় পদক্ষেপও নেবে, সে পায়ে পায়ে চলতে চলতে অন্তিম লক্ষ্যে পৌঁছে যাবে। যে বেচারা সারা জীবনে প্রথম পদক্ষেপই নিল না, মুক্তির মার্গে চলার প্রথম পদক্ষেপই নিল না, তার থেকে কি করে আশা করা যায় যে সে মুক্ত হয়ে যাবে? এই অর্থে এটা খুব মূল্যবান। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে এটা প্রথম পদক্ষেপ, এখনও অনেক কাজ করতে হবে, বড় দীর্ঘ যাত্রা। এই দশ দিনে মাত্র এই হয়েছে যে উর্বর মাটিতে একটা ভালো বীজ বপন করা হয়েছে, সেই বীজ অঙ্কুরিত হয়ে ফুটে উঠেছে, একটুখানি চারা গাছ সবে গজিয়েছে, ব্যাস এইটুকু কাজ হয়েছে। এখন ওই চারা গাছের যত্ন নিতে হবে। কুশল মালি বড় বড় গাছের যত্ন করে না, যেসব ছোট ছোট চারা গাছ তাদের খুব যত্ন করে, চারিদিকে বেড়া লাগিয়ে দেয় যাতে কোনো গরু ছাগল এসে খেয়ে না ফেলে, সময় মতো জল, সময় মতো রোদ, সময় মতো ছায়া, খুব যত্ন করে। ওই রকম যত্ন পেতে পেতে এতটুকু চারা গাছ বাড়তে বাড়তে বিশাল বৃক্ষের রূপ ধারণ করে, শেকড় অনেক গভীরে ছড়ায়, বিরাট বৃক্ষ হয়ে যায়। এখন আর তার যত্নের দরকার হয় না, তার এখন যত্নের কি দরকার, কোনো বেড়া লাগাবারও দরকার হয় না, কোন গরু ছাগল এখন এসে খেয়ে যাবে, এখন তাকে জল দেবার, রোদ দেবার, ছায়া দেবার দরকার নেই, সে এখন প্রকৃতি থেকে নিজেই নিজের চাহিদা পূরণ করে। আমার এতটুকু সেবাও সে গ্রহণ করে না, বদলে আমাকে সেবা দেয়, খুব সেবা দেয়, যা কিছু ফলে সবই আমার জন্য, ফলছে আর আমাকে দিচ্ছে, ফলছে আর আমাকে দিচ্ছে, এখন সে আমার সেবা করতে শুরু করেছে। ধর্মের চারাগাছও ঠিক এই রকম, এখন ছোট আছে, অনেক সেবা চাইবে, অনেক যত্ন করতে হবে, চারিদিকে বেড়া দিয়ে রাখতে হবে যেন কোনো গরু ছাগল এসে খেয়ে না ফেলে। সময় মতো রোদ, সময় মতো ছায়া, সময় মতো জল দিতে হবে, খুব সেবা করতে হবে। আর ওটা বাড়তে বাড়তে যখন বিশাল বৃক্ষের রূপ ধারণ করবে, খুব গভীরে শেকড় হবে, খুব মোটা গুঁড়ি হবে, তখন আর সেবার দরকার হবে না। তখন সে আমার সেবা করতে শুরু করবে, খুবই সেবা করবে, আমাকে দেবে, কেবল দেবে। আর এমন শীতল ছায়া হবে, ধর্মের বৃক্ষ না, এমন শীতল ছায়া দেবে যেরকম আর কখনো দেখিনি, এমন সুন্দর ফুল দেবে যা কখনো দেখিনি, এত মিষ্টি ফল দেবে যা কখনো চেখে দেখিনি। দেবে, কেবল দেবে। এখন তো তার সেবা করতে হবে, বেড়া দিয়ে রাখতে হবে, নয়তো কোনো গরু ছাগল এসে খেয়ে ফেলবে। কীরকম বেড়া দেবে, কোন গরু ছাগল এসে খাবে? যেমন বলেছি, ভিন্ন ভিন্ন মত মতান্তরের মানুষ ধর্মের গঙ্গার পাশে আসে, শিবিরে সামিল হয়, নিজ নিজ মান্যতা নিয়ে আসে, কাজ করে, কথা বুঝতে থাকে, বড় শ্রদ্ধার সঙ্গে কাজ করে, লাভ হয়। কিন্তু যখন বাড়ি ফিরে যায় তো বাড়ির লোক প্রশ্ন করে, পরিবারের লোক প্রশ্ন করে, কুটুম্বরা প্রশ্ন করে, মিত্ররা প্রশ্ন করে, আর সমাজের অন্যান্য মানুষও প্রশ্ন করে, কোথায় গিয়েছিলে, আর ওখানে কি শিখলে? তো ধর্মে গোপনীয় কিছু নেই, যা শিখেছ তা বলে দেবে। কোনো জটিল প্রকৃতির মানুষ হয়তো বলবে, এ তুমি কি করতে গিয়েছ, ও তো তোমার নিজের ধর্ম নয়, ও তো পরের ধর্ম, পরের ধর্ম তো বড় ভয়ানক, বড় ক্ষতিকারক, তুমি কোথায় চলে গেলে? যদি কাঁচা পাকা সাধক হয় তো ঘাবড়ে যাবে, আরে পরের ধর্মে আমি কোথায় গিয়েছি, কি করলাম আমি, সকাল সন্ধ্যা সাধনা বন্ধ, ব্যাস গরু ছাগল এসে খেয়ে ফেলেছে। আর বেড়া লাগিয়ে রাখবে তো গরু ছাগল খেতে পারবে না, কি বেড়া লাগাবে? যখন এমন প্রশ্ন উঠবে, প্রশ্ন তো উঠতেই পারে, যখন নিজের সমাজের লোকের কাছে যাবে এ প্রশ্ন তুলবেই, তো তার উত্তর দিতে, এটা বোঝাতে এই বেড়া, হ্যাঁ ভাই আমি ওখানে গিয়ে যা কিছু শিখেছি সেসব এই বেড়ার ভেতরে আছে, এই যে চারা গাছ আছে না বেড়ার ভেতরে, কি চারা গাছ, কী শিখেছি সেখানে, আমি শীল কী করে পালন করব, সদাচারের জীবন কীভাবে যাপন করব, এসব শিখেছি, বলো এতে কী দোষ আছে, এতে কী খারাপ আছে, কী জবাব দেবে, কী দোষ বলবে? আর এই বেড়ার ভেতরে যে চারা গাছ আছে তার দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় পদক্ষেপ, মনকে বশ করতে শিখেছি, আর তাও শ্বাসের সাহায্যে, কোনো সম্প্রদায়ে আবদ্ধ হয়ে নয়। বলো কী দোষ হয়েছে, কী দোষ হয়েছে বলবে? আর তৃতীয় বিষয় হলো, ওখানে নিজের প্রজ্ঞাকে জাগাতে শিখেছি, আর প্রজ্ঞাকে জাগিয়ে কেবল ওপর ওপরের বিকার নয়, অন্তর্মনের গভীরের বিকার দূর করতে শিখেছি, আর তাও শরীরের সংবেদনার আধারের ওপর, যা সকলেরই হয়ে থাকে। সকলের শ্বাস যেমন হয় তেমনই শরীরের সংবেদনা সকলেরই হয়ে থাকে, ওর সাহায্যে আমি বিকার দূর করতে শিখেছি, কী দোষ হয়েছে, কী দোষ বলবে? এই তিনটি ছেড়ে চতুর্থ কোনো বিষয় নয়। এই যে দার্শনিক মান্যতার বিষয়, ঝগড়ার বিষয়, সবই এই বেড়ার বাইরের বিষয়। এই বেড়ার ভেতরে তো শীল সমাধি প্রজ্ঞা, শীল সমাধি প্রজ্ঞা ছাড়া আর কিছু নেই। বাইরের ঝগড়া বাইরেরই ঝগড়া, ওসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কি বিরোধ করবে, কোনো বিরোধ না তো ব্যাস নিজের চারা গাছ বেঁচে যাবে, কোনো গরু ছাগল খাবে না, কাজে লেগে থাকবে, আর রোজই একে জল দিতে হবে, রোজ জল সিঞ্চন করতে হবে, কী করে সিঞ্চন করবে, রোজ সকাল সন্ধে সকাল সন্ধে, এক এক ঘন্টা এক এক ঘন্টা সাধনা করতেই হবে, এটা বাদ পড়বে তো জল দেওয়া বন্ধ হয়ে যাবে, চারা গাছ শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে বাড়বে না, ফল কী দেবে? সকাল সন্ধে সকাল সন্ধে এক এক ঘন্টা সাধনা করতে হবে, এটা অনিবার্য। কোনো কোনো সাধক বলেন, আরে বাবা এ কি নামাজ ঘাড়ে পড়ল, রোজ দু ঘন্টা আমি কোথায় পাব, এমন ব্যস্ত লোক, সকালে এক ঘন্টা সন্ধ্যায় এক ঘন্টা কী করে সময় হবে, ২৪ ঘন্টা দু ঘন্টাতে দিতে হবে, আমার দ্বারা হবে না। মনকে একবার দৃঢ় করে নিতে হবে, যেভাবে এখানে যখন অধিষ্ঠান শুরু করা হয়েছে মনকেও দৃঢ় করা হয়েছে, এক ঘন্টা পা নাড়বে না, হাত নাড়বে না, চোখ মেলবে না, বসে থাকবে। কত ব্যথা হয়েছিল, বসা মুশকিল হয়েছিল, কিন্তু জোর করে বসে থাকে তো দু চার পাঁচ দিন হতে হতে বসা সহজ হয়ে যায়। এভাবেই অধিষ্ঠান করবে, নিজের যতই অসুবিধা হোক আমি সকাল সন্ধে এক ঘন্টা করে বসবই, এক বছর পর্যন্ত বসব, এক বছরের অধিষ্ঠান করব। যেসব মানুষ সাধনা ছেড়ে দেয় তারাও বোঝে এতে লাভ হয়, বড় ভালো, তবু ছেড়ে দেয়। যারা ছেড়ে দেয় এক বছরের মধ্যেই ছেড়ে দেয়। যে ব্যক্তি প্রথম বছর সারা বছর ধরে করেছে সে সারা জীবন করবে, ছেড়ে দেয় না। আর সারা বছর যে করেছে সে এটা বুঝতে থাকে যে সকাল সন্ধে এক ঘন্টা করে দিয়েছি, নিজের সময় নষ্ট করিনি, নিজের সময়ের সদ্ব্যবহার করেছি। যে ব্যক্তি যে দায়িত্বে আছে, যে কোনো কাজে কাজকর্মে ওই ব্যক্তির যে দায়িত্ব আছে দেখবে, এই সাধনা বড় কাজে লাগছে, দু ঘন্টা কোথায় সময় নষ্ট হলো। এটা তো খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে যে রোজ আট ঘন্টা ঘুমোয় যে ব্যক্তি সকাল সন্ধে এক ঘন্টা করে বিপস্যনা করলে এখন সাত ঘন্টাতেই তার ঘুম পুরো হবে, আট ঘন্টা ঘুমোনোর দরকার পড়ে না। যে রোজ সাত ঘন্টা ঘুমোয় তার ছ ঘন্টাতেই ঘুম পুরো হবে, ছ ঘন্টা ঘুমোনো ব্যক্তির পাঁচ ঘন্টাতেই ঘুম পুরো হয়ে যাবে, এক ঘন্টা তো ঘুম থেকেই এসে যাবে, সহজেই এসে যাবে। আর জেগে থাকলেও কোথায় জেগে থাকছে, এখানে আলস্যে পড়ে থাকছে, এখানে কত সময় আলস্যে নষ্ট করছে। বিপস্বী সাধক এক এক মুহূর্তের মূল্য জেনেছে, সময় নষ্ট করবে না, জেগেছে তো কাজে লেগে যাবে, নিজের সময় নষ্ট করে না, কত সময় বাঁচবে, আবার কাজ করার ক্ষমতা কত বেড়ে যাবে। যে ব্যক্তি যে দায়িত্বের কাজ করছে দেখবে প্রথমে যে কাজ আট ঘন্টায় শেষ করত খুব ক্লান্ত হয়ে যেত, এখন দেখবে ওই কাজ সাত ঘন্টাতে শেষ হয়ে গেছে, ছ ঘন্টাতে শেষ হয়ে গেছে, আর খুব তাজাই আছে, কোনো ক্লান্তি নেই। এটা সকাল সন্ধে বৈঠকের ফল। কী করে এমন হয়, রোজ সকাল সন্ধে বিপস্যনা করা হচ্ছে, কোনো কর্মকাণ্ড পুরো করা হচ্ছে না, নিজের মনকে নির্মল করার কাজ করছি। মন যখন নির্মল হয় না তো সমস্যা থাকে, ভেতরে সংশয় থাকে, যখনই সামনে কোনো সমস্যা দেখা দেয় তো সিদ্ধান্ত নিতে পারে না, এই করব না ওই করব, এটা ঠিক হবে না ওটা ঠিক হবে, এভাবে অস্থির হয়ে সিদ্ধান্ত নেয়, তো অনেক সময় ভুল সিদ্ধান্ত করে। এখন তো বিপস্যনাতে মন বেশি নির্মল হতে থাকবে, প্রাঞ্জল হতে থাকবে, তো যে সমস্যাই আসবে দ্রুত তার গভীরে যাবে, তার কারণ বুঝবে, দ্রুত সমাধান হবে, দ্রুত সিদ্ধান্ত হবে, আর ঠিক সিদ্ধান্ত হবে, তো সময় বাঁচবে, কাজ করার ক্ষমতা বেড়ে যাবে, খুব বেড়ে যাবে। আমার গুরুদেব সায়াজি উবাখিন খুব উজ্জ্বল এক উদাহরণ। খুব গরিবের ঘরে জন্মেছেন, মাতা পিতার অত পয়সা ছিল না যে তাকে উচ্চশিক্ষা দেন, ম্যাট্রিক পর্যন্ত পড়িয়েছেন, সরকার থেকে সাহায্য দিয়েছে, স্কলারশিপ দিয়েছে, কিন্তু কলেজে পড়তে পারেননি। জীবন যাপনের জন্য এখানে ওখানে চাকরি খুঁজতে খুঁজতে, ছোটোখাটো চাকরি করতে করতে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে এক ক্লার্কের চাকরি পান, ব্যাস ওতেই স্থির হয়ে জীবনযাপনের কাজ শুরু হলো। কিছুদিন কেটে যাওয়ার পর শুনতে পেলেন যে নদীর ওপারে এক কৃষক থাকে, তার নাম সায়া থেটজি, আর সে বিপস্যনা শেখায়, দশ দিনের শিবির লাগায়। যে ব্যক্তির ভেতরে কোনো জন্মে বিপস্যনার বীজ পড়ে থাকবে, আর যেই সে শব্দ শুনবে বিপস্যনা, থাকতে পারবে না, ওর ভেতরে মনে হবে যে এটা তো আমারই জন্যে, এটা তো আমাকে করতেই হবে, এ তো করতেই হবে। এখন ভেতর থেকে সংবেগ জেগেছে, ধর্মের সংবেগ জেগেছে, আমাকে এই দশ দিনের শিবিরে যেতেই হবে। কিন্তু জানতেন যে বড় অফিসার দশ দিনে ছুটি দেবে না, তবু মনে জোর করে তাকে বললেন আমাকে দশ দিনের ছুটি দিন। উনি বললেন হবে না, এখন বাজেটের সময়, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে এত কাজ, ছুটি মিলবে না। ভাবলেন যেতে তো হবেই, তাকে ধমক দিল চাকরি থেকে তাড়িয়ে দেব, আরে তাড়িয়ে দিলেও যাব। আমাকে তো যেতেই হবে, চলে গেলেন। আর দশ দিনে এত কিছু পেয়ে গেলেন, বহু জন্মের পুণ্য পার্মিওয়ালা ব্যক্তি, তাঁর এগিয়ে যেতে কি আর দেরি হয়, মাত্র দশ দিনেই অনেক পেয়ে গেলেন। ফিরে এসে অফিসে এলেন এই আশঙ্কা নিয়ে যে চাকরি তো যাবে, আরে যাবে তো যাবে, কি করবেন, এত বড় রত্ন পেয়ে গেছি আমি। দেখলেন তার টেবিলে একটা খাম পড়ে আছে, ছুটির খাম, চাকরি থেকে বরখাস্ত করার খাম। খুললেন, আরে পড়ে দেখেন তার প্রমোশন হয়েছে, প্রথমে যে পোস্টে ছিলেন তার থেকে বড় পোস্ট, প্রথমে যে চাকরি ছিল তার থেকে বড় চাকরি হয়েছে। এর মানে এই নয় যে যারা শিবিরে এসেছেন বাড়ি ফেরার পর তাদের সকলেই প্রমোশনের চিঠি পাবেন, কোনো কোনো লোকের হয়ও, চিঠি লিখে জানান আমার এই হয়েছে, আমার এই হয়েছে, নিজের নিজের পুণ্য পারবি, নিজের নিজের পুণ্য পারবি। এখন এ পথে পড়েছে তো পড়েছে, নিজের দায়িত্ব সবই পালন করছেন, খুব ভালো করে কাজ করছেন, আর ধ্যানের মার্গে এগিয়ে যাচ্ছে। এই ধর্মের মার্গ এমনই যে ইহলোক শোধরায় আর পরলোকও, লোকোত্তর অবস্থা পর্যন্ত পৌঁছতে হবে। প্রতি পদক্ষেপই কল্যাণকর, সব ক্ষেত্রেই কল্যাণ, কেবল কল্যাণ। সেই ব্যক্তি উন্নতি হতে হতে দেশের প্রথম অ্যাকাউন্টেন্ট জেনারেল হয়ে গেলেন, বর্মা দেশ স্বাধীন হয়েছে, সরকারি প্রশাসনে পুরোপুরি বর্মীকরণ করা হয়েছে, এটাই স্বাভাবিক। প্রশাসনে যত উচ্চপদস্থ কর্মচারী ছিল তারা সবাই ইংরেজ বা ভারতীয় ছিল, এখন বর্মী রাজ হলে তো চাইবেই যে অফিসাররা সব বর্মী হবে। অন্যান্য জায়গায় অতি সহজেই পাওয়া গেল, অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কোথা থেকে পাওয়া যাবে? বর্মীরা এমনিতেই হিসেব নিকেশে বড় কাঁচা, তাদের হিসেব নিকেশে দক্ষতা নেই, তো ওই অফিসে তো গোনাগুনতি বর্মী আছে, তো এই ছোট অফিসার উবাখিন তাকে অ্যাকাউন্টেন্ট জেনারেল করা হলো, বর্মী সরকারের, স্বতন্ত্র বর্মী সরকারের প্রথম অ্যাকাউন্টেন্ট জেনারেল, এই ডিপার্টমেন্টের হেড। অন্যান্য যারা বর্মী ছিল তারা কেউ আইসিএস, কেউ বিসিএস ছিল, তাদের কেউ হেড অফ দি ডিপার্টমেন্ট পোস্ট পায়নি, তিনি কেবল ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন। ধর্ম নিজের কাজ করে, আর যখন ওই স্থানে এলেন ওই পজিশনে কত বড় কাজ করে দেখালেন। অ্যাকাউন্টেন্ট জেনারেল হয়ে দেশের প্রাইম মিনিস্টারের কাছে গেলেন, আমাকে এত বড় অফিস দিয়েছেন আপনি, এই অফিসের একটা কামরা অফিসের কাজের জন্য নয় অন্য কাজের জন্য নেব। অন্য কি কাজের জন্যে? ওই কামরাতে অফিসের কর্মচারীদের জন্য দশ দশ দিনের শিবির লাগিয়ে বিপর্যয়না শেখাব। অন্য কোনো প্রাইম মিনিস্টার হলে ধমক দিত, এই প্রাইম মিনিস্টার বড় ভালো, বড় ধার্মিক ব্যক্তি, আরে উবাখিন নিশ্চয়ই করবে, এ তো ভালো কথা, নিশ্চয়ই করবে। আর ওই অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে ওই ছোট কামরাতে প্রতি মাসে দশ দশ দিনের শিবির, লাগাতার দশ দশ দিনের শিবির, পাঁচজন বসে, দশজন বসে, পাঁচজন বসে, দশজন বসে, অফিসের লোকেরা বসতে শুরু করে। চার পাঁচ বছরের মধ্যে অফিসের হাল পাল্টে গেল, অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে খুব ভ্রষ্টাচার ছিল, কোনো ব্যক্তিকে সরকার থেকে ন্যায্য টাকা পাওয়ার থাকলেও এজি অফিস থেকে তো বিল যাবে, আর এজি অফিসের লোক তাদের প্রাপ্য না পাওয়া পর্যন্ত সেই বিল পাস করবে না, 1% 2% কিছু তো তার হবে। আবার অ্যাকাউন্টে সব বড় পাকা, অ্যাকাউন্টেন্ট জেনারেল থেকে পিয়ন পর্যন্ত আপোষে ভাগ করে নেবে। এখন তো অ্যাকাউন্টেন্ট জেনারেল হলেন উবাখিন, এমন ধর্মপুরুষ কি করে হতে দেবেন? তার খুব কড়া অনুশাসন, বড় কড়া অনুশাসনের ব্যক্তি ছিলেন, এমন নিয়ম করলেন যে কোনো ব্যক্তির কাছে কোনো আবেদনপত্র আসলে 48 ঘন্টার মধ্যে তার ফয়সলা করে দিতে হবে, যদি কোনো অসুবিধে থাকে, ফয়সলা করতে পারছে না, কোনো মুশকিল আছে তো আমার কাছে নিয়ে আসবে, আমি ফয়সলা করে দেব, আমার কাছে আসবে না 48 ঘন্টার মধ্যে ফয়সলাও করবে না, তার মানে মতলব খারাপ, অফিস থেকে তাড়িয়ে দেব। কিছু লোকের ওপরে কড়া অনুশাসনের অ্যাকশান নেওয়া হলো, কিন্তু ভাই ডান্ডার জোরে কেউ বদলায় না, দুনিয়াতে কেউ শোধরায় না, কিসে শোধরালো? ধর্মের গঙ্গাতে যখন ডুব দিতে শুরু করল, ধর্মের গঙ্গাতে ডুব দিতে শুরু করল, বদলাতে লাগলো, বদলাতে লাগলো। লোকেরা চর্চা করতে থাকলো। চর্চার বিষয় হয়ে গেল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিস ভ্রষ্টাচারের আড্ডা। এখন ওখানে ভ্রষ্টাচার দেখাই যায় না, কি হয়ে গেল? প্রাইম মিনিস্টার শুনলেন, খুব খুশি, খুব খুশি। ভালো প্রাইম মিনিস্টার ছিলেন, খুব সৎ, চেয়েছিলেন দেশের শাসন ব্যবস্থার সংশোধন। যে দেশের শাসন শোধরায় সে দেশের প্রজারাও শোধরায়, দেশের শাসন শোধরাতে হবে। তো ডাকলেন উবাখিনকে, বললেন, আরে ভাই দেখো এমন ভ্রষ্টাচার অমুক বিভাগে, এর থেকেও বেশি ভ্রষ্টাচার আছে, সেটা একটু দেখবে? আমি তো সরকারি চাকর, ওখানে আমাকে বদলি করে দিন, ওদের সামলে নেব। না না না, ওখানে ট্রান্সফার করে দিলে এখানে ফের সব গোলমাল হয়ে যাবে। এখানেও সামলাবে, ওখানেও দেখতে হবে, এখানে সামলাবে, ওখানেও দেখবে, এদেরও সামলাবে, ওদেরও দেখবে। ওই ব্যক্তি একবার, কখনো কখনো এমন হয়েছে যে চার চারটি বিভাগের অধ্যক্ষ হয়েছেন, এক এক ডিপার্টমেন্টের হেড হয়ে সততার সঙ্গে কাজ করে। আর যেখানে সকলেই ভ্রষ্টাচারী সেখানে সবার ভ্রষ্টাচার দূর করা তা কত কঠিন কাজ, যে বেচারি ভুক্তভোগী সেই তা জানে কত কঠিন হয়। চার চারটে বিভাগে কাজ করছেন, এসব এজন্যে বলা যে কাজ করার ক্ষমতা কত বেড়ে যায়, কতটা বাড়ে। তার আমলে এটা প্রসিদ্ধ ছিল যে যে বিভাগে তিনি যাবেন, যে কেসই আসুক তার কাছে, যত ফাইল আসুক তার টেবিলে, সব ফেরত যাবে। দু ঘন্টা কাজ করুন বা চার ঘন্টা কাজ করুন, কারণ অন্য কোনো বিভাগেও যাবেন, টেবিলে একটা ফাইলও পড়ে থাকবে না, সব ফেরত যাবে। সব ফাইলে তার ডিসিশন দিয়ে দিয়েছেন। ক্ষমতা কেন বাড়ে? চিত্ত এত নির্মল, মন এত শান্ত, এমন সমতা, এত ধৈর্যশীল। প্রবলেম প্রবলেম নয়, কোনো সমস্যা সমস্যা নয়, সকল সমস্যার সমাধান এত দ্রুত, খুব কুইক ডিসিশন, আর খুব রাইট ডিসিশন, একদম সঠিক ডিসিশন হতো, কাজ করার ক্ষমতা খুব বেড়ে যায়, বড় ভালো পরিণাম। এমন মানুষদের তৈরি করেছেন যে কার্যক্ষমতাও বাড়িয়েছেন তাদের, আর তাদের সততাও বাড়িয়েছেন। দেশের শাসনক্ষেত্রে প্রশাসন সংশোধনে তাঁর বড় অবদান। তাঁর সরকারি নিয়ম অনুসারে 55 বছর বয়সে রিটায়ার করলেন। সরকার বলছে তুমি রিটায়ার হয়ো না, তোমাকে কাজ করতেই হবে, তোমার মতো মানুষ আমি কোথায় পাব। তো আরও এক বছর এক্সটেনশান, আরও এক বছর, এভাবে 3 বছর এক্সটেনশান দেবার পর গভর্নমেন্ট সার্ভেন্টস রুলে 3 বছরের পর আর এক্সটেনশান দেওয়া হয় না। তো সরকার রুল বদলালো, এই রুল সকলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও উবাখিনের ক্ষেত্রে হবে, তাকে তো কাজ করতেই হবে। তো 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 67 বছরের বৃদ্ধ হয়েছেন তবু কাজ করে গেছেন। ভাই মাইনের লোভে নয়, গৃহস্থ মানুষ, মাইনে তো চাই, বেতন নেবে না এমন হয় না, কিন্তু একটা খুশি হয় ভেতর থেকে, আমার এই কাজে কত লোকের উপকার হচ্ছে। অনেকে বারবার প্রশ্ন তোলেন যে এই সাধনাতে অনাসক্ত হয়ে যাব, আসক্তি থাকবে না, তো কাজ আমি কি করে করব? আসক্তির জন্যেই আমার কাজে উৎসাহ হয়, আর আমরা কাজ করি, খুব আসক্তি হয় বলেই কাজ করছি। আপনি বলছেন আসক্তি দূর করো, আসক্তি দূর করব তো আমি পুরোপুরি নিষ্কর্মা হয়ে যাব, নিজের পরিবার পালন করব কি করে, নিজের দায়িত্ব কি করে পালন করব? অনাসক্ত হয়ে কাজ করা কেউ কখনো শেখেনি, জানেও না যে অনাসক্ত হয়েও কাজ করতে পারা যায়। এটা করে দেখবে তবে জানবে, যত আসক্ত হয়ে কাজ করা হয় তার থেকে কত গুণ বেশি কাজ করা যায় অনাসক্ত হয়ে। অবস্থা বদলে যাবে, আসক্ত হয়ে কাজ করলে অহংভাব প্রমুখ থাকে, আমার জন্য, আমার জন্য। আর যেখানে অহংভাব নিয়ে জীবনযাপন করবে, আত্মকেন্দ্রিক হয়ে জীবনযাপন করবে, ভেতরে বড় টেনশান থাকে। কাজ তো করা হচ্ছেই, এই টেনশানের সঙ্গে করছে, এই আকর্ষণের সঙ্গে করছে, এই পীড়ার সঙ্গে করছে ওই কাজ, কিন্তু এখন আত্মভাব নেই, আরে আমার তো ভালো হয়েছেই, অন্যেরও দেখো কত ভালো হয়েছে, আমার এই কাজ করে দেখো অন্যেরও কত ভালো হয়। যেখানে এমন হয়েছে তো স্বকেন্দ্রিক জীবন ভেঙেছে, এখন সামান্য টেনশানের নামগন্ধও নেই, বড় সুখ শান্তিতে কাজ করে যাচ্ছে, কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। এরকম কেবল উবাখিনের বেলায় যদি হতো তো বলতে, না জানি কোনো মিরাকল হবে ভাই। আমি আমার নিজের অনুভব দ্বারাও জেনেছি কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায়। অনেক সাধকের কথাও আমি শুনেছি, চিঠিপত্র আসছেই, দেখা হচ্ছে তো বলছে, এই বিপশনা পেয়ে আমার কাজ করার ক্ষমতা অনেক বেড়ে গেছে। এখন দেখো নিজের কাজ বাড়িয়ে নিয়েছি, আর তাতে দেখো এই প্রকারের সাফল্যও লাভ হচ্ছে। এরকমই হয়, লৌকিক ক্ষেত্রেও লাভ, পরলৌকিক ক্ষেত্রেও লাভ, আর লোকোত্তর অবস্থা পর্যন্ত পৌঁছে যাবার মার্গ। ধর্ম তো প্রতি পদক্ষেপে কল্যাণকর, মঙ্গলকর। তো ঘাবড়াবে না, সারা বছর ধরে এটা দৃঢ় নিশ্চয়, সকাল সন্ধে এক ঘন্টা করে বসবই, যাই হোক না কেন, কিছুই খোয়াবে না, লাভই হবে। সারা বছর এই অধিষ্ঠান পূর্ণ করবে, তারপর যেদিন বসতে পারবে না সেদিন মনে হবে, যে ব্যক্তি রোজ স্নান করে সে একদিন স্নান করতে না পারলে ব্যাকুল হয়ে যায়, আজ স্নান হয়নি। রোজ যে ভোজন করে সে দুবেলা ভোজন না করতে পারলে ব্যাকুল হয়ে যায়। এই রকমই সাধনা যে করে সে একদিন সাধনা না করলে ভাববে, আজ সাধনা করা হয়নি, আজ সাধনা করা হয়নি। একটা স্বভাব হয়ে যাবে, জীবনের একটা অঙ্গ হয়ে যাবে, জীবন চর্চার এক ভাগ হয়ে যাবে, কিছুই করতে হবে না। সারা বছর ধরে মনকে শক্ত করে কাজ করতেই হবে, সকাল সন্ধে সকাল সন্ধে, এক এক ঘন্টা এক এক ঘন্টা। আর এর অতিরিক্ত রাতে যখন বিছানায় শোবে তো চোখ বন্ধ করে শুয়ে শুয়ে শরীরে কোনো সংবেদনা বোধ হবে, অনিত্য, সব অনিত্য। নিয়ম মাফিক মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত যাবার দরকার নেই, কেননা ঘুমোতে হবে, ঘুমোবার জন্যে শুয়েছি, ঘুম আসছে আসবে। ব্যাস পাঁচ মিনিট দেখে নিয়েছ, অনিত্য অনিত্য অনিত্য, ঘুম এসে যাবে, ঘুমিয়ে পড়বে, বড় ভালো কথা। সকালে জাগলে, জেগে গেলে প্রথম কাজ, প্রথম কাজ শরীরে কোথায় সংবেদনা আছে, সংবেদনাকে জানতে জানতে শোবে, সংবেদনাকে জানতে জানতে জাগবে। আরে বড় মঙ্গল হয়, অনেক লাভ হয়। শোবার আগে যখন আমি সংবেদনাকে জানার কাজ শুরু করে দিয়েছি, কে শুয়েছে, চেতন চিত্ত শুয়েছে, অবচেতনকে এই কাজে লাগিয়ে দিয়েছি, এখন এই কাজে লেগেছে, অনিত্য অনিত্য অনিত্য। রিয়্যাক্ট করবে না, প্রতিক্রিয়া করবে না, কেবল দেখে যাবে, ওটা বড় কাজ হয়ে যাবে। তো ওই শোবার আগে পাঁচ মিনিট আর জেগে উঠে পাঁচ মিনিট, এটাও অনিবার্য। আরও এক, এটা অনিবার্য নয়, যেখানে যেখানে সম্ভব হবে, যে নগরে যে গ্রামে যে পাড়ায় যে রাস্তায় একজনের বেশি বিপশ্চী সাধক আছেন, তো তারা একত্র হয়ে সপ্তাহে একবার একটা জায়গা ঠিক করে নেবেন, কোনো নির্দিষ্ট সময় করে নেবেন, সকলে একসঙ্গে বসে এক ঘন্টা বিপশ্যনা করবেন। এই সামূহিক সাধনা খুব লাভ দেয়, যেখানে সম্ভব সেখানেই করুন, কেউ না হলে, কোনো সঙ্গী না থাকলে আর কি করবেন, কিন্তু যদি থাকে তো এর থেকে লাভ নিতে হবে। এক সপ্তাহ ধরে জীবনে কোনো ঝড় এলো, যে ঝড়ের জন্য মন সমতা হারিয়েছে, ভারসাম্য হারিয়েছে, এখন তো বিপশ্যনা কেন, আনাপানও হয় না, মন একটুও টিকছে না। দশ পনেরো জন গুরু ভাই বোনেদের সঙ্গে এক ঘন্টা বসে ধ্যান করলাম, জানি না ওদের মধ্যে কার সাধনা খুব জোর, খুব ভালো হচ্ছে। সাধনা ভালো হলে তার তরঙ্গ খালি নিজের মধ্যে থাকে না, বাইরেও ছড়ায়, সারা বাতাবরণে ধর্মের তরঙ্গ, তার লাভ পাওয়া যাবে, নিজের ব্যাটারিও চার্জ হলো, আবার সারা সপ্তাহ খুব ভালো সাধনা হতে থাকলো, আবার সাধনাতে কমজোরি এলো, সবার সঙ্গে বসলাম, আবার ব্যাটারি চার্জ হয়ে গেল। এই সামূহিক সাধনা খুব কল্যাণকারী হয়, কিন্তু যেখানে যেখানে সম্ভব হয়, যেখানে সাধকরা আছেন আর সাময়িক সাধনা হচ্ছে না সেখানে চেষ্টা করে একসঙ্গে সাময়িক সাধনার আয়োজন করা উচিত। এরপর আবার একটি অনিবার্য, বছরে একবার, কম করে বছরে একবার দশ দিন নিজের ভেতরে ধর্মের গঙ্গায় ডুব দিতেই হবে। যাকে ধর্মে পরিপক্ক হতে হবে, যিনি এই পথে এগিয়ে যেতে চান, তার জন্যে এটি অনিবার্য। যেভাবে মানুষ বছরে দশ পনেরো দিন ছুটি কাটাতে চলে যান, পাহাড়ে চলে যান, সমুদ্র তটে চলে যান, আরে এখন তো নিজের ভেতরে পাহাড়ও আছে, সমুদ্র তট আছে, 10 দিন ভেতরে ডুব দিন, আর যখন বাইরে আসবেন এত প্রশান্তি মনে হবে, মনে এত উৎসাহ থাকবে যে সারা বছর যে কোনো অসুবিধার সম্মুখীন হবার শক্তি পেয়ে যাবেন। এটা খুব জরুরি। এরকম কোনো শিবিরে আসুন বা কোনো সাধনার জায়গায় আসুন, খুব ভালো কথা। সেখানকার বায়ুমণ্ডল, বাতাবরণের আর ধর্মের তরঙ্গের লাভ পাওয়া যাবে। যদি না আসতে পারেন তো কোনো চিন্তার ব্যাপার নয়। ধর্ম আমাদের স্বাধীন হতে শেখায়। নিজের স্বয়ং শিবির করুন, নিজেই নিজের শিবির লাগান। কোনো জায়গা, কোনো একটা ঘর নিরিবিলি হোক, নিজেকে বাইরের সংসার থেকে বিচ্ছিন্ন করে ওই ঘরে আছেন। শুধু এইটুকু সুবিধে থাকতে হবে যে কেউ সকাল দুপুরে খাবার দিয়ে যাবে, আর সমস্ত বিষয়ই তো জানা আছে। ঠিক এই রকমই কাজ করতে হবে। 3 রত্নের শরণ নেবেন, অষ্টশীল নেবেন, ধর্মে সমর্পিত হয়ে কাজ শুরু করে দেবেন। 3 সাড়ে 3 দিন আনাপান, তারপর বিপশ্যনা, সমস্ত বিধি তো একই, এই নিয়ম, এই অনুশাসন, এই সময় সারণি। নিজের স্বয়ং শিবির লাগাবেন। স্বয়ং শিবির লাগাবার আগে যদি মনে থাকে তো নিজের মার্গদর্শককে সূচনা দিয়ে দিন যে অমুক দিন অমুক জায়গায় স্বয়ং শিবির লাগাচ্ছি। মার্গদর্শক কি করবেন? মার্গদর্শক নিজের মঙ্গল মৈত্রী দেবেন। কাজ তো নিজেকেই করতে হবে। যদি কোনো কারণে সূচনা দেওয়া না গেলে মনে কোনো রকম কমজোরি না আসে যে আমি আমার মার্গদর্শককে খবর দিলাম না, আমার শিবির কীভাবে সফল হবে। ঘাবড়াবেন না, নিশ্চয়ই সফল হবে। মঙ্গল মৈত্রী তবুও পাওয়া যাবে। কোনো চমৎকার নয়, সারা ধর্ম, প্রকৃতির নিয়ম, বিশ্বের বিধান নিয়ম মাফিক চলে। কি হয় বুঝে নিন। যে সময় কোনো ব্যক্তির নিজের ভেতরে কোনো বিকার জাগায়, ক্রোধ জাগায়, বাসনা জাগায়, ভয় জাগায়, যাই বিকার জাগুক না কেন, প্রত্যেক বিকারের নিজের তরঙ্গ হয়, প্রত্যেক শব্দের নিজের তরঙ্গ হয়। বিকার জাগায়, বিকারের একরকম তরঙ্গ হয়, ক্রোধের একরকম তরঙ্গ। সারা বিশ্বে যেখানে যেখানে এরকম তরঙ্গ আছে তার সঙ্গে একাত্ম হয়ে যাবে, টিউন আপ হয়ে যাবে, বাইরে তরঙ্গের সঙ্গে একাত্ম হয়ে নিজের তরঙ্গকে আরও জোরালো করে নেবে। যে ক্রোধ জেগেছিল সে বাইরের ক্রোধের তরঙ্গের সঙ্গে মিলে আরও জোর হয়ে যাবে। ঠিক এই রকম সাধনায় বসলেও, যদিও কিছু কিছু মুহূর্তের জন্যই হোক, বিতরাগের মুহূর্ত, বিতর দেশের মুহূর্ত, বিতমোহের মুহূর্ত আসে। বিতরাগের তরঙ্গ যেটা আমি উৎপন্ন করলাম, এ তরঙ্গ জাগলো। সারা বিশ্বে যে সন্ত মহাপুরুষ হয়েছিলেন, আজও যারা আছেন, তাদের বিতরাগতার তরঙ্গের সঙ্গে একাত্ম হতে থাকবে। তো শক্তি পেতে থাকবেন, মঙ্গল মৈত্রী পেতে থাকবেন। মঙ্গল মৈত্রী আর কি হবে? পয়গম্বর মোহাম্মদ সাহেবের জীবনের এক ঘটনা। সকল সন্তের জীবনেই যেমন হয়ে থাকে, জীবিতকালে বহু মানুষ বিরোধী হয়ে যায়। তাঁর জীবনেও তাই হয়েছিল, কিছু মানুষ বড় বিরোধী হয়ে গিয়েছিল। তাঁর নিজের এক শিষ্য, যে কিছুকাল তাঁর প্রধান শিষ্য ছিল, তার সঙ্গে লড়াই করে আলাদা হয়ে গেল, আর তার অনেক নিন্দে করতে লাগল। তার নিন্দে করে, তার শিক্ষার নিন্দে করে। তার দ্বিতীয় এক শিষ্য এসব শুনে পয়গম্বর সাহেবের কাছে এসে বলল, সেই আপনার পুরনো শিষ্য ছিল না, সে আজকাল বড় বাজে কথা বলছে, আপনার বিরুদ্ধে বলছে, ধর্মের বিরুদ্ধে বলছে, বেচারা বোঝেনি, আবদ্ধ হয়ে গেছে, সেজন্য এমন অকাজ করছে। আপনি আমার সঙ্গে চলুন, তাকে বুঝিয়ে বলুন, তাহলে সে এই খারাপ কাজ বন্ধ করবে। সন্ত মানুষ ছিলেন তো, বললেন, চলো ভাই, বুঝিয়ে দেব, আমার কি খারাপ হবে। গেলেন, দুজনেই তার কাছে পৌঁছলেন। এখন পয়গম্বর সাহেব কিছু বলার আগেই যে সঙ্গে এসেছিল সে উকিল হয়ে গেল, সে বোঝাতে লাগলো, আর বোঝাতে বোঝাতে কথা কাটাকাটি হয়ে গেল, লড়াই হয়ে গেল, গালাগালি হয়ে গেল, হাতাহাতি হতে শুরু করলো। তো পয়গম্বর সাহেব চলে এলেন। সে দেখল আমার গুরু বড় অদ্ভুত, যখন কথা বাড়ল, হাতাহাতি শুরু হলো, তখন তিনি চলে গেলেন, তো তার পেছনে ছুটল। আপনি এটা কি করলেন মহারাজ? ওই সময় তো আপনাকে দরকার ছিল, আর আপনিই চলে গেলেন। আরে তুমি জানো না, আমি জানি, তোমরা যেভাবে গালাগালি শুরু করলে, ক্রোধ জাগালে, তাতে সারা ফরিস্তারা চলে গেলেন। তো আমি কি করতাম? আমিও চলে গেলাম। আরে, যেখানে ঝগড়া ফ্যাসাদ হয় সেখানে কোনো সম্যক দেব কীভাবে থাকবেন? কোনো ফরিস্তা কী করে থাকবেন? তাঁর তো যেখানে নিজের তরঙ্গ মিলবে সেখানেই থাকবেন না। এই তরঙ্গে, লড়াই ঝগড়ার তরঙ্গে তো কোনো শয়তানই থাকবে, কোনো দুর্দেবই থাকবে, সম্যক দেব কী করে থাকবেন? আমি যেমন তরঙ্গ তৈরি করছি, ঠিক তেমনই তরঙ্গে আমি যুক্ত। আমার রেডিওর কাঁটা যে মিটার ব্যান্ডে লাগিয়েছি, সেই মিটার ব্যান্ডের তরঙ্গ কীরকম, এখন হাজার মাইল দূরে যে ব্রডকাস্ট হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। প্রকৃতির নিয়ম, ঈশ্বরের নিয়ম, তো ঘাবড়াবেন না। সূচনা না দিলেও মঙ্গল মৈত্রী পাবেন, ধর্মের বল পাবেন, আর স্বাধীন হতে শিখবেন। এভাবে দশ দিনের স্বয়ং শিবির লাগাও। এই যে রোজ সকাল সন্ধে, সকাল সন্ধে এক এক ঘন্টা, রাতে শোবার আগে 5 মিনিট, সকালে জাগার পর 5 মিনিট, আরও যদি পারা যায় তো সপ্তাহে একবার সাময়িক সাধনা 1 ঘন্টা, আর অনিবার্য বছরে 10 দিনের শিবির, এসব অনিবার্য হবে। কম করেও এগুলো করতে হবে। কারো এর চেয়ে বেশি সময় থাকে তো বাধা নেই, এর চেয়ে বেশি সময় দেবে। যখন নিজের কাজ করছো, নিজের দায়িত্বে লেগে আছো, যে মানুষ যে দায়িত্বেই থাক, ওই সময় ওসবই তার ধ্যান, ওসবই তার বিপস্সনা, পুরো মনোযোগ ওসব কাজে লাগাতে হবে। কিন্তু যখনই কাজ থেকে নিবৃত্ত হবেন, 10 মিনিটেরই অবকাশ হোক না কেন, কাজ করতে করতে 10 মিনিট কোনো কাজ নেই, তো চোখ খোলা আছে, মন ভেতরে আছে, অনিত্য অনিত্য অনিত্য। কোনো অফিসে গিয়েছো, বাইরে বসতে হয়েছে, বসে রয়েছো, চোখ খোলা আছে, মন ভেতরে, অনিত্য অনিত্য অনিত্য। কল্যাণ হয়ে গেল না? এটা যদি না জানো তো কী করবে? দেখো, আমাকে বাইরে বসিয়ে রেখেছে, 1 ঘন্টা সময় নষ্ট করে দিয়েছে, বড় অহংকারী, ওর প্রতি ক্রোধ জেগেছে, দ্বেষ জেগেছে। আরে, তুমি তো ক্রোধের বীজ পুঁচ্ছ, এখন অন্ধকারের জন্ম দিচ্ছ, ভবিষ্যতের জন্য অন্ধকার জন্মাচ্ছে, এখন দুঃখের জন্ম দিচ্ছ, ভবিষ্যতের জন্য দুঃখ জন্মাচ্ছে। বিপস্বী সাধক, ঠিক বিপস্বী সাধক হবে তো কখনো এমন করবে না। 1 ঘন্টা বসে থাকতে হবে তো বসে থাকতেই হবে ভাই, সময়ের সদ্ব্যবহার করো না, তোমার মঙ্গল হবে, তো কল্যাণ হবে, তোমার ভালো হবে। তো যে বীজ পুঁতেছ তা প্রকাশের বীজ, নিজের সুখ শান্তির বীজ, এখন প্রকাশ, ভবিষ্যতেও সেই প্রকাশ, এখনও সুখ শান্তি, ভবিষ্যতেও সুখ শান্তি। এইভাবে সময়ের সদ্ব্যবহার করতে হবে, মানুষের জীবন বড় মূল্যবান। যে সময় কাজ করবে সে সময় সংবেদনা দেখার দরকার নেই, সারা মন কাজেই আছে, যাতে ওই কাজ খুব সফল হোক। কাজ থেকে নিবৃত্ত হবার পর যত সময় আছে, চোখ মেলেও তাই, চোখ বন্ধ করে ধ্যান নয়, চোখ বন্ধ করে ধ্যান তো নিজের ঘরে, আর যখন গুরু ভাই গুরু বোনেদের সঙ্গে বসবে তখন। অন্য লোক, অজানা লোক, অপরিচিত মানুষের মধ্যে চোখ বন্ধ করে বসবে তো ধ্যান লোক দেখানো হয়ে যাবে। যেখানে ধর্ম লোক দেখানো হয়, ধর্ম ডুবে যায়, মানুষ বুঝতে না পারে এ ধ্যান করে চলেছে। আরে, চোখ মেলে নিজেকে জানতে হবে, সংবেদনা জানতে হবে, সব অনিত্য এটা বুঝতে হবে, সমতায় থাকতে হবে, মানুষকে কি দেখাবে। যখন কোনো ব্যক্তি এমন চিহ্ন ধারণ করে যে যা দেখে লোকেরা মনে করে এ বড় ধার্মিক, বুঝতে হবে এ বেচারার মধ্যে কিছু ফাঁকি আছে, সেই জন্য দেখাতে চায় আমি বড় ধার্মিক। আরে, যে সত্য সত্যই ধার্মিক হবে কি দেখাবে, তার জীবন বলবে সে ধার্মিক, তার সমস্ত ব্যবহার বলবে সে ধার্মিক। খুব সাবধান, কিছু দেখানো না হয়ে যায়, জীবনে ধর্ম আসবে, ব্যাস ওটাই খেয়াল রাখবে, জীবনে ধর্ম আসছে, সময়ের সদ্ব্যবহার হবে। মেনে নাও, 10 দিনের শিবির লাগিয়েছ আর 3 দিনের ছুটি এসে গেছে, পেয়ে গেছ, উইকেন্ডের 2 দিনের ছুটি পেয়ে গেছ, 1 দিনের ছুটি পেয়েছ, 1 দিনের স্বয়ং শিবির লাগিয়ে দিয়েছ। এই যে ছোট স্বয়ং শিবির হবে, তাতে 3 ভাগের 1 ভাগ আনাপান, 2 ভাগ বিপস্সনা। কিন্তু সকাল সন্ধে ঘরে যে ধ্যান করবে, 3 ভাগের 1 ভাগ আনাপান আর 2 ভাগ বিপস্সনা জরুরি নয়। 1 ঘন্টা সময় আছে, বিপস্সনাতে লাগাতে হবে। কিন্তু যদি কখনো এমন হয়, মন বড় চঞ্চল, বড় ক্লান্ত, বড় অলস, কাজ করতে চায় না, তো আনাপান প্রয়োগ করবে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কখনো এমন অবস্থা হতে পারে যে 1 ঘন্টাই আনাপান করতে হবে, তো 1 ঘন্টা আনাপান করবে, কিছু হারাবে না। মনকে স্থির করার জন্য যেখানে যেখানে আনাপানের দরকার আছে সেখানে এটা প্রয়োগ করবে, যতটা দরকার হবে ততটাই উপযোগ করবে, বাকি তো বিপস্যনাই বিপস্যনা। আর বিপস্যনা করার সময় ফের খেয়াল রাখতে হবে, এটা বারবার বলছি, একটা কথা আবার বলছি, কোনো সংবেদনার খেলা খেলতে শুরু করবে না। ধারা প্রবাহ আসবে তো খুশিতে নাচতে থাকবে, ধারা প্রবাহ শেষ হবে আর স্থূল সংবেদনা আসবে তো বিষণ্ণতায় ডুবে যাবে। তো ভাই আরও কিছু করছো, বিপস্যনা একদম করছো না। বিপস্যনাতে যে লাভ পাওয়া যায় তার সামান্যও পাওয়া যাবে না। যা এসেছে তার প্রতি সমতা ভাব, অনিত্য, যা এসেছে অনিত্য। আরে দুঃখকর এসেছে তো এর উপযোগ করবে, যে দুঃখকর সংবেদনা আসছে সেরকম আমার যে দেশের সংস্কার অনুসয়ে আছে, চেপে রয়েছে, তাও উপড়ে যাবে, অন্য কোনো প্রকারে ওপড়াবে না, ওর লাভ নিতে হবে না এই দুঃখকর সংবেদনার। আমার চাপা সংস্কার, দেশের সংস্কারকে দূর করতে এই দুঃখ সংবেদনার উপযোগ করা। সুখকর সংবেদনা আসবে তো তার উপযোগ যে অনুসয় আসক্তির হবে আর অনেক গভীরে চেপে রয়েছে সে অনুসয়, তার বাইরে আসার সুযোগ মিলবে। যখন সুখকর সংবেদনা আসবে সে বেরিয়ে যাবে, দূর হবে, বের হবে, নির্মূল হবে, কল্যাণ হয়ে গেল না। তো এটা আসুক কি ওটা আসুক, নিজের কি ক্ষতি হলো, নিজের কল্যাণ করতে এসেছো, নিজের কল্যাণ সমতাতে থাকলেই হবে। এটাই বিপস্যনার গূঢ়তা, এটাই তার রাজ, এটাই তার রহস্য। একদিকে শরীরের সংবেদনাকে জানবে, সংবেদনাকে জানবে না আর বলবে আমি বড় সমতাতে আছি। তো কেমন সমতাতে? ওপর ওপরের সমতা, দেখানোর সমতা। সংবেদনা জানা জরুরি, সংবেদনা হলে আমি প্রতিক্রিয়া করছি না, ব্যাস এই দুটো কথা। সংবেদনাকে জানতে হবে আর প্রতিক্রিয়াও করবে না। আর একটা বড় কথা, এই যে সকাল সন্ধে সকাল সন্ধ্যের বৈঠক মেকানিক্যাল না হয়ে যায়, যন্ত্রের মতো না হয়ে যায়, এই সজাগতা থাকা চাই। সংবেদনা কেন জানছি? সংবেদনাকে জেনেছি তো অনিত্যবোধ জেগেছে কি জাগেনি, অনিত্যবোধের সঙ্গে সমতা জেগেছে কি জাগেনি। মেকানিক্যাল হবে তাহলে কর্মকাণ্ড হয়ে যাবে, যখন দেখবে মেকানিক্যাল হচ্ছে, যন্ত্রবৎ হচ্ছে, তো মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত চলতে বদলে দেবে। ডাইনে থেকে বাঁ দিকে, বাঁ থেকে ডান দিকে চলতে শুরু করো, ব্যাকা ট্যারা কোনো প্রকারে কিছুটা পরিবর্তন নিয়ে এসো, সজাগতা থেকে যাবে। ধীরে ধীরে চলছো তো জোরে চলবে, জোরে চলছো তো ধীরে চলবে, কিছু যদি না হয় তো কিছুক্ষণ আনাপান করা শুরু করে দাও, যন্ত্রবৎ হয়ে যাবে না, নয়তো লাভ হবে না। খুব সজাগ, খুব সজাগ আর খুব সমঝদারির সঙ্গে বিপস্যনা করবে, লাভ আসবেই। ফের নিজেকে পরীক্ষা করতে থাকবে, এই যে সকাল সন্ধ্যে সাধনা করছি তাতে আমার জীবনে কি লাভ হচ্ছে, এরকম পরিস্থিতি আগে আসতো এখনও এসেছে, তাতে কি পার্থক্য দেখা যাচ্ছে। নিজেকে নিজে পরীক্ষা করবে, অন্য আর কে পরীক্ষা করবে? কখনো তো এমন হয় যে কোনো ভাইয়ের নিজের স্বপ্ন আছে, সে চাইছে যে আমি তার জন্য এটা করে দেব, সেটা করে দেব, যা অনুচিত, কিন্তু এটা তার নিজের স্বপ্ন। আমি শিবির থেকে ফিরেছি আর সে যেমন চাইছে তেমন কাজ করছি না, তো তার খুব খারাপ লাগবে। শিবিরে গিয়ে কি শিখে এসেছো, কি শিখলে তুমি শিবিরে গিয়ে, কি তফাৎ হলো তোমার, যেরকম ছিলে সেই রকমই আছো, তো সে নিজের চশমায় দেখছে না, তো ওতে ঘাবড়াবে না, নিজেকে পরীক্ষা করবে, সত্যি সত্যিই কোনো তফাৎ হয়েছে কিনা। আগে যত ব্যাকুল হয়ে যেতাম তা এখন কিছু কমে এসেছে কিনা, আগে যতটা ভারসাম্য হারিয়েছো তা কিছুটা কমে এসেছে কিনা, নিজে পরীক্ষা করবে, খুব বুঝতে পারবে পরীক্ষার পর। তফাৎ হয়েছে, সংশোধন হয়েছে, তো এই সাধনা ঠিক মতো করছো। আমি সাধনা করছি কিন্তু কিছু সংশোধন না হয়ে থাকলে কিছু গোলমাল আছে ভাই, আমি ঠিক মতো করতে পারিনি, তখন নিজের মার্গদর্শকের সঙ্গে দেখা করবে, তাকে চিঠি দিয়ে জিজ্ঞেস করো আর সংশোধন করো। তফাত আসা চাই। জীবনে তফাত আসেনি তো অন্য কোনো রকম কর্মকাণ্ড হবে। বিপস্যনাতে এরকম হতে পারে না যে বিপস্যনা করছে, যেভাবে করা চাই সেভাবে করছে, আর জীবনে সংশোধন হলো না। সংশোধন হবেই, প্রত্যক্ষ হবে, চোখের সামনে হবে। এই যে এত বড় রত্ন পাওয়া গেছে, এটা খুব সামলে রাখতে হবে। কেবল সামলে রাখবে না, এর সম্বর্ধন করতে হবে, সম্বর্ধন করতে হবে। আমাদের এখানে একটা গল্প প্রচলিত আছে, এই দশ দিনে অনেক গল্প শুনিয়েছি না, যেভাবে বক্তার গল্প শোনানোর বাসনা হয়েছে, আর শ্রোতাদেরও কিছুটা শোনার বাসনা হয়ে থাকবে। তো যেতে যেতে আর একটা গল্প বলবো। এখানে একটা গল্প প্রচলিত আছে, এক বৃদ্ধ খুব ধনবান ব্যক্তি, বৃদ্ধ বয়সে বিধুর হয়ে গেল। বিধুর মানে তার স্ত্রী স্বর্গবাস হয়েছে, আর পত্নী সেই তো গৃহলক্ষ্মী। ঘরে যে অন্নধনের ভাণ্ডার সেসবে চাবি তো তার কাছে থাকে, এখন সে তো চলে গেছে, চাবির গুচ্ছ কাকে দেবে? সংযুক্ত পরিবার, চার পুত্র চার বধূ, চারজনকেই তো দেওয়া যায় না। তো চারজনকে ডেকে বলল, এই চাবির গুচ্ছ সেই পাবে, আমি পরীক্ষা নেব, সেই পাবে পরীক্ষাতে যে বেশি নম্বর পাবে। কি পরীক্ষা নেবে? তো এই পাঁচটি দানা আনাজের, আনাজের পাঁচটি দানা। চারজনকে পাঁচটি করে দানা দিয়ে দিল আর বলল, চার বছর পরে আসব, যে এই পাঁচটি দানা সামলে রাখতে পারবে তাকেই চাবির গুচ্ছ দেব, আর আর যে আনাজের পাঁচটি দানা সামলে রাখতে পারবে না, সে এত বড় অন্নধনের ভাণ্ডার কী করে সামলাবে? ব্যাস এই আমার পরীক্ষা। বৃদ্ধ চলে গেল। বড় বউ ভাবল, এই বৃদ্ধর বুদ্ধিভ্রংশ হয়েছে, কোনো কথা হলো? এই পাঁচটি দানা, আরে চার বছর পর্যন্ত একে দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে, ফেলে দাও, সে ফিরে আসবে তো নিজের ভাণ্ডার থেকে অন্য পাঁচটা দানা দিয়ে দেব, নাও তোমার পাঁচ দানা, চুকে যাবে, সে ফেলে দিল। দ্বিতীয়জন ভাবল, যে কথা তো ঠিকই, চার বছর ধরে এসব চিন্তা করা কাজের কথা নয়, কিন্তু বৃদ্ধ বড় অনুভবপ্রবণ, বড় অভিজ্ঞ, তার জীবনভরের অভিজ্ঞতা আছে, কে জানে এই পাঁচটি দানাতে কি কেরামতি আছে, কি চমৎকারিত্ব আছে। চার বছর পরে আসবে, তখন বলবে খেয়ে নাও, আর খেয়েই তো পুত্রবতী ভব, সৌভাগ্যবতী ভব, না জানি কি কি ভব হয়ে যাবে, তো এখন কেন খাব না? সে আসবে তো অন্য পাঁচটি দানা দিয়ে দেব, খেয়ে ফেলল। তৃতীয় বধূ তো চাবির গুচ্ছ দেখছে, চাবির গুচ্ছ তার চাই, তো নিজের পূজোর ঘরে এক রূপোর কৌটোতে দানা পাঁচটি রেখে রোজ সকাল সন্ধে যেভাবে নিজের দেবতাকে সেবা পুজো করে, সেভাবে এই পাঁচটি দানারও দেখাশোনা করে, চার বছর ধরে খুব পাহারাদারি করছে। চতুর্থ জন দানা পাঁচটি নিয়ে ঘরের পেছনের জমি সাফ করে পাঁচটি দানা পুঁতে দিয়েছে, সময় মতো পাঁচটি দানা থেকে চারা হয়েছে, এক চারা থেকে শয়ে শয়ে দানা এসে গেল, পরের বছর পাঁচশো দানায় পুঁতে দিল, তার পরের বছর যত দানা হলো তাও সব পুঁতে দিল, আরে চার বছরে তো কয়েক মন কয়েক টন আনাজ হয়ে গেছে, গুদাম ভর্তি হয়ে গেছে। বৃদ্ধ ফিরে এলো, সবাই নিজের কথা বলল। চতুর্থ বধূ বলল, মহারাজ আপনার পাঁচটি দানা এত বেড়ে গেছে যে গুদাম ঘর ভরে গেছে, মজুর নিয়ে আসুন, সেখান থেকে ওসব তুলে নিন। বৃদ্ধ বলল, এ মেয়ে কাজের, একে শুধু সামলেই রাখেনি সম্বর্ধনও করেছে। তো এই বৃদ্ধ ধর্মের পাঁচটি দানা দিল, কেবল সামলে রাখলেই হবে না, খুব সম্বর্ধনও করতে হবে, খুব সম্বর্ধন করতে হবে। আর আমি তো এই চাবির গুচ্ছ আমার সঙ্গে নিয়ে যাচ্ছি না, সকলের কাছে দিয়ে যাচ্ছি, সকলের কাছে যার যার চাবির গুচ্ছ। ধর্মে খুব পরিপক্ক হও, খুব পরিপক্ক হও, আর খোলো দরজা, ভেতরে স্বর্গীয় সুখের দরজা খোলো, খুব পরিপক্ক হও, খুব পরিপক্ক, ব্রাহ্মী আনন্দের দরজা ভেতরে খোলো, খুব পরিপক্ক হও, নির্বাণিক পরম সুখের দরজা ভেতরে খোলো, চাবি নিজের হাতেই আছে, ধর্মে খুব পরিপক্ক হও, ধর্মে খুব পোক্ত হও, বড় মঙ্গল হবে, বড় কল্যাণ হবে, বড় ভাগ্যে বড় পুণ্যে ধর্মলাভ হয়। শিবির সমাপ্ত করার আগে আর একটা কথা বলার আছে, আর সে কথা এমন যে তা না বলে থাকি না, তাতে আমার নিজের স্বার্থ আছে। বেনের ঘরে জন্ম নিয়েছি না, কিছুটা স্বার্থ তো থেকেই যায়। আমার কি স্বার্থ, কি স্বার্থ? আমাদের এখানে একটা পরম্পরা আছে, এক মান্যতা আছে, যখন কোনো গুরুর কাছে কোনো বিদ্যা শিক্ষা করেছেন, কোনো বিদ্যা শিখেছেন, লৌকিক হোক পরলৌকিক হোক লোকোত্তর হোক, কোনো বিদ্যা শিখেছেন, আর ওই গুরুকে যদি যথোচিত গুরুদক্ষিণা না দেন, তো বিদ্যা ফলবতী হবে না, বলবতী হবে না। এই পরম্পরা আমার বেশ ভালো লাগে, দক্ষিণা পেতে হবে না। শিবিরে যারা আসছেন তারা এমনি যান না, কিছু না কিছু দান দিয়ে যাচ্ছেন, নিজের পূর্ণ পারমি বাড়াবার জন্য দিয়ে যাচ্ছেন। কিন্তু ওই দান তো পরে যেসব সাধক আসবেন তাদের জন্য, তাদের ভোজনের জন্য, তাদের নিবাসের জন্য, তাদের সুবিধের জন্য। গুরুর কি মিলছে? মোটা গুরুর দক্ষিণা চাই আর মোটা দক্ষিণা চাই। এই পরম্পরাতে মোটা দক্ষিণা কি হয়? এই যে সকাল সন্ধে ঘণ্টা ঘণ্টা বিপস্সনা করবেন, আর তারপরে পাঁচ দশ মিনিট নিজের পুণ্য বণ্টন করবেন, বিতরণ করবেন, মঙ্গল মৈত্রী করবেন, তো পারলে আমাকে মনে করে নেবেন। না মনে করলেও কোনো ক্ষতি নেই, যখন বলবেন আমার পুণ্যে সবাই ভাগীদার হোক, সকলের মঙ্গল হোক, সকল প্রাণী সুখী হোক। আরে সকল প্রাণীর মধ্যে এও তো একটা প্রাণী, তো মঙ্গল মৈত্রী আমার কাছে দৌড়ে আসবে। এই দক্ষিণা দিতে ভুলে যাবেন না, সকাল সন্ধে ওই দক্ষিণা না দিলে ভাই এই বিদ্যা বলবতী হবে না, আর বলবতী না হলে তো ফলবতীও হবে না। সকাল সন্ধে খুব মন দিয়ে কাজ করবেন আর জীবনে নিয়ে আসবেন। বড় মঙ্গলকারী ধর্ম, বড় কল্যাণকারী ধর্ম, নিজের মঙ্গলের জন্য, অন্য কারো কোনো উপকার করছেন না, রত্ন লাভ হয়েছে। সাবধানে রাখবেন, সম্বর্ধন করবেন, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের স্বস্তি মুক্তির জন্য, আর অনেকের ভালোর জন্য, অনেকের কল্যাণের জন্য। যেমন যেমন ধর্মে পাকবেন দেখবেন অনেকের কল্যাণের সহায়ক হয়ে গেছেন। এই রকমই হতে থাকে, খুব পরিপক্ক হন, ধর্ম জাগুক, খুব প্রসার হোক, খুব লোকমঙ্গল হোক, খুব লোকমঙ্গল হোক। শিবির সমাপ্ত করার আগে কিছুক্ষণ মঙ্গল মৈত্রীর অভ্যাস করে নিন। এই দশ দিনে যে পুণ্য অর্জন করেছেন আর অসীম পুণ্য অর্জন করেছেন, এই দশ দিনে তা বিতরণ করবেন। সকল প্রাণী আমার এই পুণ্যের ভাগীদার হন, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, আমার অর্জিত পুণ্যের ভাগীদার সকলেই হোক, এই মঙ্গলময় ধর্মের লাভ সকলেরই হোক।